অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের এই অনুষ্ঠানে। বাংলাদেশে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের, আরও একটি অগ্নিকাণ্ডের খবর আমরা পেলাম এবং তা নিয়েই আপনার কাছে কয়েকটি প্রশ্ন। তো এই একটু আগে আপনারই একটি একটি আর্টিকেল পড়ছিলাম, যেখানে আপনার রেফারেন্সে অনেক কিছু জানতে পারলাম যে বাংলাদেশে 10 বছরে 16,000 অগ্নিকাণ্ডে 1590 জন মারা গেছে, এটি আপনারই তথ্য। তো কেন ঘটছে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ড এবং এ থেকে বাঁচার উপায় কি?
এ ধরনের দুর্যোগ থেকে আসলে রক্ষার জন্য তো বিশদ কর্ম পরিকল্পনা দরকার, কারণ ঢাকাকে যদি চিন্তা করেন, এটা কোন রকম পরিকল্পনার কারণে বা নিয়ন্ত্রণের মধ্যে বেড়ে ওঠেনি। যা যেভাবে মন চায় এটাকে সেভাবে করে ডেভেলপ করেছে, নতুন ঢাকার এক চিত্র, পুরনো ঢাকার এক চিত্র, বস্তির আরেক চিত্র। ফলে এখানকার কর্ম পরিকল্পনাটাও কিন্তু একটা সময় ভিত্তিক এবং স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে হবে। এই ধরনের দুর্ঘটনা আমি বলবো বারবার ঘটছে এই কারণে যে কোন রকম নিয়ন্ত্রণ রাখা হচ্ছে না কোনো কিছুর উপর। দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কেউ কোনো দায় নিচ্ছে না। যেমন গতকালই পত্রিকায় জানলাম যে ওয়াহিদ ম্যানশনে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চুরি হাত্তায় 71 জন লোক অন্তত মারা গিয়েছে। সেই ওয়াহিদ ম্যানশনের মালিকেরা জামিনে বেরিয়ে এসেছে, যদিও রাজুক বলছে ওয়াহিদ ম্যানশনের কোনো নির্মাণের অনুমোদন নেই। যদিও ফায়ার সার্ভিস, এক্সপ্লোসিভ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং ঢাকা সিটি কর্পোরেশন সকলেই বলছে যে ওখানে কেমিক্যালের মজুদ রাখার তার কোনো লাইসেন্স ছিল না। তো সে একটা বাস দুর্ঘটনা ঘটলে আমরা দেখি চালককে এবং হেল্পারকে গ্রেফতার করে, কিন্তু ওয়াহিদ ম্যানশনের শিল্পপতিকে দেখেন আমরা বাইরে দেখছি। আর আইন প্রয়োগকারী সংস্থাও একটা কথা বলে পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমরা পুরনো ঢাকায় কোনো লাইসেন্স দিইনি। না দিয়ে তো আপনি আরেকটা অপরাধ করেছেন, কারণ যেই কার্যক্রমটি একটা লাইসেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কথা ছিল সেটাকে আপনি কোনো রকমের নিয়ন্ত্রণ ছাড়া ওখানে চালু রাখতে দিয়েছেন। এই যে দায় না নেওয়ার একটা সংস্কৃতি, এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, উন্নয়নটা তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ করে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অগ্নিকাণ্ড এমন দুর্ভাগ্যজনক মৃত্যু কমাতে পারবো না।
তাহলে এই দায় না নেওয়ার সংস্কৃতিটা গড়ে উঠেছে তো আমাদের শাসনতন্ত্রের দুর্বলতার কারণে, সুশাসনের অভাবের কারণে। তো গোড়ার কথা হচ্ছে সুশাসন সবার আগে দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুরানো ঢাকায় যেসব ঘটনাগুলো ঘটেছে, নানান রকম লুফলস আছে, সেটা ঠিক আছে, কিন্তু নতুন ঢাকায় বনানী, উত্তরা, বাড়িধারা এসব তো একেবারে পরিকল্পিত, অপরিকল্পিত নগর নয়, তারপরেও কেন ঘটছে এবং মানে সমাধান হচ্ছে না কেন?
এগুলো আসলে পরিকল্পিত সেটাও আপনি বলতে পারবেন না, কারণ আমি যখন আমার পরিবেশ আন্দোলন শুরু করি, প্রথম 4-5 বছর আমার কেটেছে বনানী এবং গুলশান লেক দখল করে এই আজকে রাষ্ট্রপতির ছেলে প্লট নেবে, কালকে মন্ত্রীর ছেলে প্লট নেবে, পরশু অমুক ব্যবসায়ী প্লট নেবে, তারপরে অমুক নেতা প্লট নেবে, এই লড়াই করতে করতে। কাজে এগুলো খুব পরিকল্পিত বলা যায় না। আপনি যদি আজকের দুর্ঘটনায় দেখেন তাহলে দেখবেন একটা ভবনের সাথে একটা ভবন একেবারে লাগোয়া, দুটো ভবন তো এমন লাগোয়া থাকতে পারে না যদি পরিকল্পিতই হতো সেগুলো। আরেকটা হচ্ছে যে ভবনটা যদি পরিকল্পিত হয় সেখানে আপনি কি রাখেন, তার ব্যবহার আপনি কিভাবে করছেন, সেটাও তো তদারকির বিষয় থাকে। অবশ্যই আমি ভবনের মালিক হিসেবে আমারও দায় আছে, আমিও এই দায় থেকে পার পেয়ে যাবো, কারণ আমার তো 18-তলা বিল্ডিং আছে, আমি তো 18-তলা বিল্ডিং এর মালিক। ঠিক যেমন ওয়াহিদ ম্যানশনের লোকটা পার পেয়ে যাচ্ছে, তেমন ভাবেই তদারকিরও তো এখানে কোনো ব্যবস্থা নেই। একটা এরকম উদ্যোগ শুরু হয়েছিল আজকে থেকে বছর 9 আগে, রাজুক বিভিন্ন এলাকায় এলাকায় টিম করে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিও তারা রাখছিল। যখন আমরা বিভিন্ন জায়গায় জায়গায় যাওয়া শুরু করলাম, তারপর রাজুক সেই কমিটি থেকে সুশীল সমাজের সকলকে বাদ দিয়ে দিল। এখন রাজুকের নিজস্ব লোকবল নেই, সে তাহলে এক্সপার্টদেরও সাহায্য নেবে না, কারণ একটা বড় স্বচ্ছতার ব্যাপার আছে তো এখানে। স্বচ্ছ না থাকা মানেই তো এখানে টাকা পয়সার লেনদেন। আপনি যেখানে আবাসিক হওয়ার কথা সেখানে আপনি আবাসিক না করে একেবারে বাণিজ্যিক চলে যাচ্ছেন, সেখানে বাণিজ্যিক তো কেবল না রাসায়নিকে চলে যাচ্ছেন, এমন জিনিস গুদাম করছেন যেমন হয়তো ওখানে কাপড় গুদাম করে রেখেছিলেন, এবং কাপড় গুদাম করে রাখলে তার পাশে যেভাবে করে অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখার কথা আপনি সেই পর্যাপ্ত পরিমাণে রাখেন নাই। ফলে এটা বিল্ডিংটা আপাতত দেখতে মনে হচ্ছে ইট ইজ ওয়েল স্ট্রাকচার্ড, কিন্তু যেই ব্যবহারের জন্য এটাকে নির্মাণ করা হয়েছিল সেই ব্যবহার কি হচ্ছিল, ব্যত্যয় ঘটি যখন ব্যবহার হচ্ছিল সেই ব্যত্যয় ব্যবহারের জন্য যে নিরাপত্তা নেওয়ার কথা ছিল সেই নিরাপত্তাকে নেওয়া হয়েছিল, তা তো হয়নি, হলো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না।
আচ্ছা, খুব মোটা দাগে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় সবচেয়ে বেশি হয়, আগুনের প্রধান কারণগুলো কি?
আগুনের প্রধান কারণগুলো আসলে যে পরিসংখ্যানের কথা আপনি বলছেন তার বেশিরভাগগুলি ছোট ছোট, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, রাসায়নিক হতে পারে, গার্মেন্টসে আমরা দেখেছি বিপজ্জনক ভাবে এনে সুতা রাখা এবং তার পাশে রাসায়নিক রাখা, ক্ষয়ক্ষতির কারণ একরকম, আবার আগুনের কারণ আরেক রকম। আবার আবার যদি জিজ্ঞেস করেন যে আগুন কেন তাড়াতাড়ি নিভানো যায় না, আপনি আজকেও দেখেছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটই বলেন বা রাসায়নিকের কারণেই বলেন কিংবা বিপজ্জনক ভাবে কাপড় বা অন্য পদার্থ যেগুলোর সাথে কিছু একটা সংস্পর্শে এসে আগুন ছড়িয়ে সেটাই বলে আগুনের ক্ষয়ক্ষতি বেড়ে যায়। কারণ আগুন যত দ্রুততার সাথে নেভানো দরকার তত দ্রুততার সাথে নেভানো যায় না। আজকে আমরা দেখেছি কতবার পানি শেষ হয়ে গেছে এবং কতবার যেয়ে যেয়ে পানি আনতে হয়েছে,
তার মানে আমাদের
এই জন্যই ভয়াবহতাটা আরো বেড়ে যায়।
হ্যাঁ, মানে আমাদের ওই এক্সটিংগুইশ করার জন্য যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা অপ্রতুল, এবং মানে যারা কাজ করেন এই সেক্টরে তারা কতটা দক্ষ?
দেখেন, আমি তো বলবো যে আমাদের ফায়ার সার্ভিসের দক্ষতা এবং কমিটমেন্টের অভাবটা নেই, কিন্তু ফায়ার সার্ভিসের যে কাজে আমরা প্রশংসা করতে পারি তা হচ্ছে তার রেসপন্সটা। সে সীমিত সামর্থ্য নিয়ে যেটুকুন পারে সে করছে, কিন্তু প্রোঅ্যাক্টিভ যে কাজগুলো করার কথা ফায়ার সার্ভিস এবং অন্যান্য সহযোগী সংস্থাদের মিলে সেগুলো হচ্ছে না। যেমন ঢাকা শহরে ব্রিটিশ আমলের পরে, ঢাকা কেন, ঢাকার বাইরেও ব্রিটিশ আমলের পরে আর কোনো হাইড্রেন্ট পয়েন্ট রাখা হয়নি। ঢাকার মতন পৃথিবীর সবচেয়ে জনবহুল রাজধানীতে কোনো হাইড্রেন্ট পয়েন্ট নেই, আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? দু একটি মফস্বল শহরে আছে যেখানে ব্রিটিশরা লাগিয়ে দিয়ে গেছিল, ঢাকা শহরে কোনো হাইড্রেন্ট পয়েন্ট নেই যেখান থেকে পানি নেওয়া যায়, আর সমস্ত জলাশয় তো ভরে ভরে উন্নয়ন হচ্ছে, উন্নয়নকে তো আপনি আজকাল প্রশ্নই করতে পারবেন না।
আচ্ছা, আপনি একজন পরিবেশবিদ, মানে পরিবেশ অ্যাডভোকেট হিসেবে যদি বলি, এই অগ্নিকাণ্ড ভবিষ্যৎ বাংলাদেশ থেকে বাঁচার জন্য, অগ্নিকাণ্ডের দুর্যোগ থেকে বাঁচার জন্য আপনার পরামর্শ কি হবে?
আমি মনে করি যে সরকার আর কাল বিলম্ব না করে সকল দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাকে নিয়ে এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা 10 বছর মেয়াদী কর্মপরিকল্পনা করুক, যার মধ্যে প্রথম 1 বছর সরকার কেবল বিভিন্ন জায়গা থেকে আগুন লাগায়, ঝুঁকিটা কমাবে এবং আগুন লাগার জন্য ওর প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা বিল্ডিং এর ব্যবস্থা এনশিওর করতে হবে। আপনি দেখেন এত বড় একটা বিল্ডিং এ আগুন লাগলো, বিল্ডিং এর নিজস্ব প্রস্তুতি কতটুকু ছিল এখনই মন্তব্য করা সঠিক না, কিন্তু বিল্ডিং এর সেই নিজস্ব প্রস্তুতি দিয়ে এই আগুনটাকে কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এত বড় একটা বিল্ডিং এর আগুন, এমন না যে লন্ডনের মতন মানুষ সব ঘুমিয়েছিল টের পায় নাই, ব্যাপারটা কিন্তু সেরকম না, সবাই এখানে সকাল সকাল অফিস করতে গেছে। তার মানে ওই অগ্নি নিরাপণ ভবনের যে ব্যবস্থা সেগুলোকে তো কার্যকরী করতে হবে, সেইগুলো এই 1 বছরের মধ্যে সরকার যেন ঝুঁকিপূর্ণ যে ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে, ঝুঁকিপূর্ণ ভবনগুলো আইডেন্টিফাইড আছে সরকার যেন নিশ্চিত করে যে সেখানে ফায়ার ফাইটিং ডিভাইসেস আছে এবং সেগুলো অন্তত প্রথম 10 মিনিট আগুনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। একটা কর্ম পরিকল্পনা করতে হবে সময় ভিত্তিক, এবং সেখানে কোনো সরকারি অধিদপ্তর থাকলে হবে না, কারণ এটা দুর্নীতির একটা অনেক বড় জায়গা। স্বচ্ছতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে সেখানে বিশেষজ্ঞদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনেক ধন্যবাদ রিজওয়ানা হাসান, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, শুনছিলেন বেলার প্রধান রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট রিজওয়ানা হাসানের ইন্টারভিউ। তো এই মুহূর্তে যে ভবনটিতে আগুন লেগেছে বনানীর, সেটি আমাদের ভয়েস অফ আমেরিকার সহযোগী প্রতিষ্ঠান রেডিও টুডেরও অফিস। রেডিও টুডের বার্তা সম্পাদক ইমামুল হক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ইমামুল হক স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো সকাল থেকে ওই ভবনে ছিলেন, আগুনের সময় আপনি নিজেও প্রত্যক্ষদর্শী, তো কি অবস্থার সৃষ্টি হয়েছিল এবং মানুষের মধ্যে আতঙ্ক তো নিশ্চয়ই ছিল, আপনারা কি করলেন?
যেটা হলো যে আমাদের ভবনটি এয়ারপোর্ট টাওয়ার ঠিক পাশের ভবনটি আওয়াজ সেন্টার, সেটা মানে পাশাপাশি একেবারে লাগু একটি ভবন। তো যখন আগুনটা লাগে সেটা খুব 12:40 দিকে আগুনের সূত্রপাতটা হয়। আমি সেখানে পৌঁছাই, আমি বাসা থেকে যখন ওখানে গিয়ে পৌঁছাই 12:50 বাজে, তখন কিন্তু আগুনের শিখা সেটা 7-9 তলা ওই ফ্লোর গুলোর কোন একটা থেকে বের হচ্ছিল। তো তখন
জি বলুন বলুন, আপনার টেলিফোনের শব্দে একটু সমস্যা ছিল, এখন আবার ক্লিয়ার হয়েছে।
আমরা 12:50 থেকে আমি ওখানে ছিলাম এবং আমি রাত 9:00 পর্যন্ত ওখানে ছিলাম। 12:50 যখন আমি ওখানে অবস্থান করি, তার ঠিক 20-30 মিনিট পরে ফায়ার সার্ভিসের একটা গাড়ি এখানে এসে পৌঁছায় এবং সেটা 1:15 দিকে তারা তাদের এখানে এসে গাড়ি নিয়ে এসে তারা তাদের কর্মকাণ্ড শুরু করে। বাট সেখানে শুধু গাড়ি সেট করে আগুনের 9 তলা পর্যন্ত পৌঁছাতে তাদের যে সময়টা লেগে যায় সেখানে আরো প্রায় 30 মিনিটের মতো বেশি সময় তাদের নিতে হয়, কারণ তারা তখন সিদ্ধান্ত নিতে ভুগছিল আসলে পরবর্তী আরো একটি গাড়ি এসে সেটাকে সেটার ফ্রেন জোড়া দিয়ে তারপরে তারা তাদের সেই দূরত্বে তারা পৌঁছাতে পারে। তখন তারা তাদের মূলত উদ্ধার কর্মটা শুরু করে ফায়ার সার্ভিস। কিন্তু এই সময়ের মধ্যে আমি সহ আর হাজার হাজার মানুষ ওখানে ছিলেন, বলতে গেলে প্রায় আশপাশে যত ভবন আছে সব মানুষ এসে কিন্তু ওখানে জড়ো হয়ে যায় এবং তাদের সামনে দেখা গেছে অনেক মানুষ। এই ভবনটি কামালের এভিনিউ এক পাশে, আরেক পাশে ভেতরের পাশে হলো যে আপনার হোটেল প্যারাডাইজ যে অংশটুকু, এই গলিতে দুই পাশ দিয়ে কিন্তু আগুন পরে ছড়িয়ে পড়ে। দেখা গেছে যে আপনার মানুষজন রেস্কিউ পাওয়ার জন্য সেই যে টেলিফোনের তার এবং ইয়ে ধরে ধরে নিচে নেমে এসে পরে তারা তাদের কন্ট্রোল রাখতে পারেনি, নিচে ছিটকে পড়ে গেছে। এরকম 7-8 জন অন্তত উপর থেকে নিচে যারা পড়ে গিয়েছে।
আমরা টেলিভিশন ফুটেজেও দেখলাম কি মানে অসহায় অবস্থা মানুষের, উদ্ধার কর্ম চলছে, মানুষ ভয়ে আতঙ্কে নামার জন্য বাঁচার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, শেষ এখন একদম শেষ মুহূর্তে শেষ পর্যন্ত কতজন হতাহতের কোনো খবর আপনারা পেয়েছেন?
আমি বনানী থেকে আসি রাত 9:00 এবং তখন পর্যন্ত যেটা ছিল যে 6:00 সময় কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসে, তারপরে কিছু কিছু ফ্লোরে কিন্তু আগুন আগুনের শিখা মানে শিখা না ধোঁয়া উঠছিল, সেগুলোকে পুরোপুরি কন্ট্রোল করার পরে তারা তাদের মানে যারা রেস্কিউয়ার সাথে তারা ভেতরে ঢুকে এবং সবশেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে 25 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি।
কি সাংঘাতিক কষ্টের কথা, কিছুদিন আগেও খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো, আর যেন ভবিষ্যতে এরকম না হয়। আপনাদের নিরাপত্তার জন্য আমরা প্রার্থনা করছি, আপনারা সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার এই সরাসরি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে।